প্রিয় অম্বিয়া আমাদের অম্বিয়া, প্রিয় অম্বিয়া আমাদের অম্বিয়া।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আসুন শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। রসুল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদে পাক লিখেছে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক কোন এক নবীর আলোচনা। আমরা গত পর্বে হযরত আদম আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসালাম এর ব্যাপারে কিছুটা জানার চেষ্টা করেছি। আজকের এপিসোডেও ওনাকে নিয়ে সাজানো হয়েছে। আজকের এপিসোডের মধ্যে বিশেষ করে আমরা হযরত আদম আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসালামের যে তওবার বিষয় কিতাবে এসেছে, কি কারণে তওবা করেছিলেন, কোন কারণে ওনার তওবা কবুল করা হয়েছে, ইনশাআল্লাহুল করিম এই বিষয়ে এবং আরও অন্যান্য বিষয়ে আজকে আলোচনা করার আমরা নিয়ত করেছি। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহুল করিম ইলমে দ্বীনের খাজানা আপনাদের নসিব হবে। আসুন শুরুতেই আমরা একটি কালাম নাতখা ভাই থেকে সামিল করি, এরপর ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে আমরা অগ্রসর হব। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
সাল্লি আলা রাসূলিনা salli ala habibina salli ala muhammadin padiye salli ala rasulina salli ala habibina salli ala muhammadin সাল্লালিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো না সাল্লালিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখের মুহাম্মদ কেন মুসলমান হবে না কুরবান, খোদার প্রিয় নামে মুহাম্মদ রাখবে কবরে যখন হে বন্ধু, রাখবে কবরে যখন হে বন্ধু, শুনায় মোরে নামে মুহাম্মদ হাশর মিজানে আরফ সিরাতে দিবে সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
মাশাআল্লাহ, মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আজকে আমরা বিষয় রেখেছি হযরত আদম আলাইহিস সালাম ও তার তওবা। আসুন, শাহরুখ ভাই আছে, ওনার কাছ থেকে আমরা আজকের বিষয় সম্পর্কে শুনি। জি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لياقوت ভাই এবং দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। একটি বরকতময় অনুষ্ঠানে বসার সৌভাগ্য নসিব হয়েছে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। লিয়াকত ভাই, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে হযরত আদম আলাইহিস সালামের তওবা, হয়তো পূর্বের এপিসোডে কিছু আলোচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম এর ব্যাপারে। দেখুন, আজকে যেহেতু হযরত আদম আলাইহিস সালামের তওবার বিষয়ে নেওয়া হয়েছে, শুরুতে একটু তওবার বিষয়ে ডেসক্রিপশন করতে চাই। কেননা হযরত আদম আলাইহিস সালামের যে তওবা এবং আমরা আমাদের জন্য যে তওবা রয়েছে এর মধ্যে কিন্তু অনেক বিস্তর ফারাক রয়েছে, অনেক ব্যবধান রয়েছে, এটা অবশ্যই জানা দরকার। দেখুন, সাধারণত তওবা হলো এটাই যে বান্দা আল্লাহ তাআলার, আমরা গোলাম আল্লাহ তাআলার বান্দা। তো আল্লাহ তাআলা যখন আমরা নাফরমানি করে বসি বা কোনো গুনাহ করে ফেলি বা আল্লাহ তাআলা কোনো হক যখন আমরা নষ্ট করে ফেলি, তখন সেটা থেকে যখন বান্দা লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে পড়ে, আল্লাহ তাআলার দরবারে নিজের অতীতের গুনাহের জন্য ক্ষমা চাই, সেটাকে তওবা বলে থাকি। এখন তওবার কিন্তু কি রয়েছে, তিনটা শর্ত রয়েছে, তাহলে কিন্তু আল্লাহ তাআলার দরবারে ওই তওবা কবুল হয়, গ্র্যান্টেড হয়।
জি
জি। আর তার মধ্যে প্রথম শর্ত হলো কি, নিজের যে গুনাহগুলো আমি অতীতে করেছি না, তার জন্য লজ্জিত হওয়া, অনুশোচনা তার মধ্যে আসতেই হবে। দ্বিতীয়ত, তার প্রতি যে গুনাহ সে করত, আমি যে গুনাহ করেছি, তাহলে এমন হতে হবে যে গুনাহটা আমি আর ভবিষ্যতে করব না, ছেড়েই দেওয়া,
প্রতিজ্ঞাবদ্ধ
হওয়া।
জি।
এবং পাকাপোক্ত এটা নিয়ত করা, অদূর ভবিষ্যতে আমার দ্বারা এই গুনাহ কখনো হবে না। তাহলে এটা হচ্ছে গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করা, সেটা বান্দা কবিরা গুনাহ হোক বা সগিরা গুনাহ হোক। এখন এই তওবা, এই তওবাটা বান্দার জন্য তো বান্দা যখন গুনাহ করে বসে বা যখন বান্দা ভুল করে বসে, আল্লাহ তাআলা নাফরমানি করে বসে, তখন তওবা করে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে। কিন্তু হযরত আদম আলাইহি নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, সুবহানাল্লাহ, ইনার তওবা যেটা ছিল না লিয়াকত ভাই, এটা কিন্তু কোনো নাউজুবিল্লাহ কোনো গুনাহের কারণে নয়, এটা হলো একটা ভুল, ছোট একটা ভুলের কারণে, এটা ইস্তেহাদি একটা ভুল। এবং এই ভুলের মধ্যে একটা কি সওয়াব রয়েছে, সুবহানাল্লাহ। অর্থাৎ আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, এটা আমাদের আকীদা হওয়া চাই দর্শক শ্রোতা, এটা কখনো আমাদের অন্তরের মধ্যে বা আমাদের চিন্তার মধ্যে আসা যাবে না যে আম্বিয়া ইকরাম আলাইহিম সালাতু ওয়াসসালাম গণ ইনারা এই গুনাহ করতে পারে, নাউজুবিল্লাহ, এটা আমাদের অন্তরে আসা যাবে না। এমন যদি হয়ে যায় না, তাহলে মাযাল্লাহ, হয়তো বা ইমানের দুর্বলতা, ইমান হারার সম্ভাবনা রয়েছে। কেননা সকল আম্বিয়া ইকরাম আলাইহিম সালাতু ওয়াসসালাম ইনারা নিষ্পাপ রয়েছেন, তাই না? ইনাদের প্রত্যেকটা ভুল, ওই যে আমরা আম্বিয়াদের ভুলে ইনারা যেগুলো ভুল হয়েছিল, ওই ভুলের কারণে এক একটা কি হয় সওয়াব ইনাদের লেখা হয়, এটা কিতাবের মধ্যে এসেছে। লেখক ভাই, হযরত আদম আলাইহিসসালাম ইনার তওবার পূর্বে যে ঘটনাটি হয়েছিল আসলে, সেটি হলো হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির পরে তো ইনাকে এবং জান্নাতে অবতরণ করে দেওয়া হলো, এবং সেখানে ইনার যখন একাকিত্ব বোধ হলো, তখন তো হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাকে সৃষ্টি করা হলো ইনার সঙ্গিনী হিসেবে। তো ওই যখন জান্নাতের মধ্যে বিচরণ করছিল, তখন ওই যেটি শয়তানের সাথে সংগঠিত হয়েছিল, হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে বলেছিল, কিন্তু এ সিজদা করে নাই, তখন আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। তাহলে তখন থেকে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে সে বনি আদম যারা রয়েছে এবং হযরত আদম আলাইহিসসালাম পর্যন্ত ইনাদের অন্তরে কুমন্ত্রণা প্রবেশ করাবে এবং ইনাদের দ্বারা ভুল বা গুনাহ এটা করাবে। কিন্তু আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ইনাদের দ্বারা কিন্তু গুনাহ সংগঠিত কখনো করা সম্ভব নয়, এটা শয়তানের পক্ষে বা ইবলিসের পক্ষে। যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা ভুল সংগঠিত হয়েছিল ঘটনাটা, এমন যে তওবার পূর্বে যে ঘটনাটাই এসেছে, যে শয়তান প্রতিজ্ঞাবদ্ধ হলো যে করেই হোক সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যেহেতু বনি আদম আলাইহিসসালাম যাকে সিজদা করার জন্য বলা হয়েছে তা উনি জান্নাতের মধ্যে রয়েছেন, তাহলে সে কিভাবে প্রবেশ করবে। সে একটা পন্থা বের করলো, পন্থা বের করে কিতাবের মধ্যে এসেছে এমনভাবে যে ময়ূর এবং সাপ, আল্লাহ তাআলা যে জীবজন্তুগুলো সৃষ্টি করেছেন তার মধ্যে দুটি এই জীবও রয়েছে। তো ইনাদের মধ্যে একটি শয়তান ইনাদের সাথে একটা চুক্তি করলো যে এদের মাধ্যমে সে কী করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে সে তাদের মধ্যে চুক্তি হলো যে ময়ূর নাচ দেখাতে দেখাতে হযরত আদম এবং হযরত হাওয়া ইনাদেরকে জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে আসবে একেবারে, এবং সাপ এ কী করবে, তার মুখ দিয়ে শয়তানকে অর্থাৎ ইবলিসকে নিয়ে ভিতরে প্রবেশ করবে, এবং ওই যে নিষিদ্ধ বৃক্ষের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছিল, কিন্তু হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাকে বলে দিয়েছিল, তো ইনাদেরকে বলে দিয়েছিলেন, তো সেই নিষিদ্ধ বৃক্ষের কথা বলা সত্ত্ব শয়তানকে তো আল্লাহ তাআলা ওই ইবলিসকে বাস তার একটা ইচ্ছা পূরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বান্দার একেবারে টপ টু বটম প্রত্যেক জায়গায় গিয়ে তার কুমন্ত্রণা সৃষ্টি করা বা কোনো কিছু একটা ভুল করানোর ওই সক্ষমতা সে রাখে। তো এখন সেই পরিপ্রেক্ষিতে জান্নাতে যখন হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু আনহা ইনারা যখন বিচরণ করছিলেন চারদিকে, যখন জান্নাতের এত সুসজ্জিত সব কিছু দেখছিলেন, ইনারা তো আনন্দিত হচ্ছিলেন। তার পাশাপাশি শয়তানের এই ফন্দির সুকৌশলের মধ্যে ময়ূর কী করলো, যেখানে হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ওখানে গিয়ে ময়ূরটা নাচা শুরু করলো।
আচ্ছা,
এবং ওই নাচ দেখে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর হযরত আদম আলাইহিসসালামও দেখলেন, উনিও খুশি হয়ে গেলেন। বাস ইনার খুশিতে খুশিতে, ওখানে তো চুক্তি হয়েছিল এদের মধ্যে একটা, এখন ওই ময়ূর ঠিকই কী করলো, সে ফন্দি করে নাচ দেখাতে দেখাতে পিছন দিকে আসতে লাগলো। এবং হযরত আদম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা এর আনন্দে তখন কিন্তু আনন্দের প্রতি বিভোর ছিল, অতটুকু খেয়াল ছিল না। তো ইনার পিছনে পিছনে আসতে লাগলো এবং দরজায় চলে আসলো একেবারে জান্নাতের। আর তখনই সাপ কী করলো, সাপ প্রবেশ করলো এবং মুখের মধ্যে কাকে নিয়ে,
ইবলিস
শয়তানকে নিয়ে। আর ইবলিস শয়তান তখনই মানে তাদের হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালামের এই অবস্থা যখন দেখলো, যে এখানে কিতাবের মধ্যে এসেছিল লেখক এবং দর্শক শ্রোতা, যে কুমন্ত্রণা দিচ্ছে এভাবে যে হযরত আদম আলাইহিসসালামের যখন মুখোমুখি হলো যে আমি আপনাকে সিজদা না করানোর কারণে অভিশপ্ত হয়েছি, সে কি সুন্দর করে মানে একেবারে রেডি করছে, দেখুন আমি চাই যে সে পাপের প্রায়শ্চিত্য করতে
আপনি
দেখুন। তো এরপর বললো, আমি আপনাকে এমন মর্যাদায় পৌঁছিয়ে দিব যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন এবং আমার ওপর যা রাগ ছিল তাও চলে যাবে। আর তা হলো কি, যে এই জান্নাতের যে নিয়ামতরা যে আল্লাহ তাআলা দিয়েছে, এটা নিয়ামত রাজিতে প্রতারিত হবেন না, এবং কেননা অবশেষে আপনার মৃত্যু আগমন করবে। ও আচ্ছা, এটা বলছিল যে শয়তান, যে আপনার আল্লাহ তাআলা তো এই নিয়ামতরা যে জান্নাতে দিয়েছেন, কিন্তু আপনাকে একসময় না একসময় মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমি আপনাকে এমন একটি প্রসেস বলে দিব যে আপনার মৃত্যু আসবেই না এবং অনন্তকাল আপনি এটা কি উপভোগ করতে থাকবেন এবং আপনি আমার উপর খুশি হয়ে যাবেন। আচ্ছা, হযরত আদম আলাইহিসসালাম এটা শুনে চমকে এলো। এখন তো শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, এটা সে হযরত আদম আলাইহিসসালামের ওই সময় জেহেন থেকে এটা চলে গিয়েছিল। এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে শয়তান যদি হযরত আদম আলাইহিসসালামকে এভাবে ভুলিয়ে দিতে পারে, তাহলে আমাদের ক্ষেত্রে কত আরো কি তৎপর হওয়া চাই।
আলা বালা মকামের একজন মখলুকের সাথে যদি এমন করতে পারে, তাহলে আমাদের
কি অবস্থা কি হবে। তো লিয়াকত ভাই, এরপর সে বলল যে আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন যে মৃত্যু কি।
জি,
তখন শয়তান বলল যে মৃত্যু হচ্ছে জন্তুর ন্যায় তার সামনে পড়ে গেল এবং প্রাণ নির্গত হওয়ার প্রকালে যে মর্মান্তিক অবস্থা হয় তা অভিনয় করে দেখালো, পুরো পরিমাণে সে অভিনয় করে দেখালো সেটা। এরপর হযরত আদম এবং হাওয়া এই অবস্থা থেকে ভয় পেয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, এটা থেকে তাহলে পরিত্রাণ পাওয়ার কী উপায় রয়েছে। তখন কোরআন মাজিদে তার কথা এভাবে বলা হয়েছে, যার অর্থ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আপনাকে এমন ভিক্ষের সন্ধান দিচ্ছি যেই সেই ভিক্ষ থেকে খাবে সে কখনো মৃত্যুবরণ করবে না এবং নিয়ামতরাজি ও আরামায়েশও ধ্বংস হবে না, নাউজুবিল্লাহ। তারা জিজ্ঞাসা করলেন, সেই ভিক্ষ কোনটি? শয়তান সেই ভিক্ষের কথা বলল যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল। তিনি বললেন, এই ভিক্ষ তো ধ্বংসের কারণ আল্লাহ তাআলা হযরত আদম এবং আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিয়েছিলেন যে তোমরা যাতে এই ভিক্ষ থেকে কখনো কি ফল ভক্ষণ না করো।
জি,
তো তখন শয়তান বলল যে এই ভিক্ষ আপনাদেরকে এজন্যই নিষেধ করা হয়েছে। দেখুন কত বড় কুমন্ত্রণা দিচ্ছে শয়তান দর্শক শ্রোতা, এখানে মানে চিন্তার বিষয় যে আপনারা ফেরেস্তা যাতে না হয়ে যান অথবা আপনারা যাতে চিরস্থায়ী জান্নাতি না হয়ে যান, সেই কারণে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নাউজুবিল্লাহ। দেখুন শয়তান কিভাবে ভুলটা করাচ্ছে, কারণ এই বিক্ষের ফল ভক্ষণ করলে হয়তো ফেরেস্তা হয়ে যাবে নতুবা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আচ্ছা, তো এরপর অনেকভাবে মানে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু মানে বিভিন্ন যুক্তি খণ্ডন করলো সে, শয়তান তো আসলে যতই যুক্তি দেন না কেন, তাই সে প্রত্যেকটা যুক্তি খণ্ডন করা করে, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে স্পেশাল ওরকম নিয়ামত দিয়ে থাকেন না, শেষ পর্যন্ত এসে কিন্তু শয়তান হেরেই যায়, কিন্তু পরাজিত হয়ে যায়। কিন্তু হযরত আদম আলাইহিসসালামের এই ভুলটা কিন্তু শয়তান করানোর জন্য এখানে তৎপর হয়েছিল এবং করিয়েছিল। তো ঘটনাটা এভাবে এসেছিল যে এরপর কোনো না কোনোভাবে হযরত আদম এবং আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করলেন, রাজি করে ফেললেন। রাজি করার পর বেশিরভাগই হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আগ্রহী ছিলেন ওইটা খাওয়ার জন্য। আচ্ছা, তো এরপর প্রথমেই হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ফল খাওয়ালেন, এরপর হযরত আদম আলাইহিসসালামকে খাওয়ালেন। আর খাওয়ানোর সাথে সাথেই ইনাদের যে একটি নূরে একটা পোশাকে, অর্থাৎ জান্নাতি যে পোশাকটা থাকে সেই পোশাকটা চলে গেল এবং ইনারা বিবস্ত্র হয়ে গেল।
আল্লাহ
আল্লাহ আল্লাহ। তো বিবস্ত্র হওয়ার সাথে সাথে ইনারা বুঝতে পারলেন যে ইনাদের শরীর থেকে কোনো পোশাক নাই ইনারা। তো ইনারা ওই ভিক্ষের পাতা দিয়েই কিন্তু তখন কি করলেন, নিজেদের সতর্কে ঢাকানোর চেষ্টা করলেন। আর তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো যে ফেরেস তাদেরকে হুকুম দিল যে ইনাদেরকে জান্নাত থেকে কি করে দেওয়া হোক, নামিয়ে পৃথিবীতে জমিনে দিয়ে দেওয়া হোক। আর সাথে সাথে ওই আল্লাহ তাআলার হুকুমে হযরত আদম আলাইহিসসালামকে আপনার কিতাবের মধ্যে এসেছে যে লুত নামক পর্বতের মধ্যে হযরত আদম আলাইহিসসালামকে নামিয়ে দেওয়া হলো, এবং আপনার হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ইনাকে তার থেকে অনেক দূরে আরব সাগরের তীর অর্থাৎ জিদ্দায় নামিয়ে দেওয়া হলো। এরপর যারা যারা এটার মধ্যে সম্পৃক্ত ছিল সবাইকে কিন্তু এই পৃথিবীর জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ ময়ূরকে মরজুল হিন্দ নামক একটা স্থানে, শয়তানকে বসরার ও দূরে মাইসান নামক জঙ্গলে, এরপর এই যেখানে ইয়াজুজ মাজুজ বর্তমানে দেয়াল যেখানে অবস্থিত সেখানে কিন্তু আপনার শয়তানকে নামিয়ে দেওয়া হলো। আর সাপকে সিজিস্তান বা ইস্পাহানে অবতীর্ণ করা হয়, যার কারণে ওখানে এখন সাপের উপদ্রবও বেশি হয়। এরপর হযরত আদম আলাইহিসসালাম নিজের এই ভুলটি বুঝতে পারলেন এবং এই পৃথিবীর মধ্যে একাকিত্ব জীবন অতিবাহিত করছেন এবং অসংখ্য দুঃখ দুর্দশা যাচ্ছে ইনার মধ্যে, এবং দুঃখ কষ্ট ভোগ করলেন এবং অনেক কষ্ট করে নিজের অর্থাৎ ক্ষেত খামারি করে নাকে জীবনযাপন করতে হতো। তো এরপর হযরত আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে আসছিলেন তখন তিন ধরনের ফল নিয়ে আসছিলেন, এক নম্বর যা সম্পূর্ণ খাওয়া যায়, আর দুই নম্বর ছিল যার উপরিভাগ খাওয়া যায় কিন্তু ভিতরের দানা নিক্ষেপ করা হয়, যেমন খেজুর আর তিন ফল,
জি,
যা উপরিভাগের খোসা ফেলা দেওয়া হয় এবং ভিতরের অংশ খাওয়া হয়। বিশুদ্ধ হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার সময় সাথে লোহার যন্ত্র ছিল এবং একটি সান্ডাসি ছিল যা দিয়ে তিনি লোহা ধরতেন, দ্বিতীয় একটি হাতুড়ি ছিল আর তৃতীয়টি ছিল আয়রন। হযরত আসওয়াদ যখন জান্নাত থেকে আনা হলো তখন এর আলো কয়েক মাইল পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। তো লিয়াকত ভাই, হযরত আদম আলাইহিসসালাম এই যে দেখুন, এখানে একটি বোঝার বিষয় দর্শক শ্রোতা, এই যে ভুল ছিল না কিতাবের মধ্যে আসছে, এই ভুলটা ছিল ইজতিহাদি, এবং ইজতিহাদি বলে একটা সওয়াব পাওয়া যায়, আর যদি শুদ্ধ হয়ে যায় তাহলে দুইটা সওয়াব রয়েছে। এবং হযরত আদম আলাইহিসসালাম দেখুন, আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে তওবা তো আসলে বান্দার জন্য, বান্দা গুনাহের জন্য তওবা করে, কিন্তু হযরত আদম আলাইহিসসালাম যে তওবা করেছেন ওটা কিন্তু, এবং জিনাকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দেওয়া হলো না, এটা কিন্তু শাস্তি নয়, নাউজুবিল্লাহ, এরকম আমাদের ধারণা থাকা যাবে না, কেননা এটা হচ্ছে আল্লাহ তাআলার এক ইচ্ছা বাস্তবায়ন। এখানে ভুলটা ছিল যে শুধুমাত্র একটা উপলক্ষ, বাস এটার মাধ্যমেই পৃথিবীতে হযরত আদম আলাইহিসসালামের কি হবে, আগমন হবে। এবং হযরত আদম আলাইহিসসালামের তওবার মূল কারণ এটাই ছিল যে যাতে তিনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী প্রিয় বান্দা হতে পারেন, এবং যে দুইটা সওয়াব হাতছাড়া হয়ে যাবে,
জি,
এটা ইনি কখনো চাননি যে এই দুইটা সওয়াব ইনার কাছ থেকে হাতছাড়া হয়ে যান। সুবহানাল্লাহ। তাই তিনি প্রায় 350 বছর শুধুমাত্র কান্না করেছিলেন তওবার জন্য, আল্লাহ তাআলার দরবারে কান্না করেছিলেন এই তওবার জন্য। দেখুন, একজন আম্বিয়া হয়ে শুধুমাত্র একটা ভুলের জন্য কান্না করেছেন, লিয়াকত ভাই, এখান থেকে আসলে আমাদের শিক্ষণীয় বিষয় কি,
জি,
দর্শক শ্রোতা, হযরত আদম আলাইহিসসালাম ইনার নিজের ছোট্ট একটি ভুলে, যেটা আর এটা ভুলটাও ছিল একটা উপলক্ষ শুধুমাত্র, যে জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই তো পুরো পৃথিবীর আমরা যে দুনিয়াতে এসেছি ওনাদের কারণেই, তাই না? তো এটা একটা উপলক্ষ, বাস ইনাদেরকে আনা পৃথিবীতে। কিন্তু এই ভুলটার জন্য যদি হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র নৈকট্য অর্জনকারী হওয়ার জন্য, উনি তো এমনিতেই নিষ্পাপ, তারপরও আল্লাহ তাআলার আরও নৈকট্যশীল হওয়ার জন্য যদি 300 বছর কান্না করেন, আফসোস, আফসোসের বিষয়ে আজ আমি আপনি হেসে হেসেই গুনাহ করে ফেলছি, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কি কান্না করে করে সেই গুনাহের জন্য তওবা করছি লিয়াকত ভাই? আজ দেখতে পাবেন লিয়াকত ভাই হেসে হেসেই আমি নামাজ কাজা করছি, কিন্তু এটি একটি আল্লাহ তাআলার অবাধ্যতা এবং কবিরা গুনাহ নিঃসন্দেহে, এবং এই কবিরা গুনাহ তওবা ব্যতীত ক্ষমা হবে না। তো এটার জন্য কেমন কান্না করা চাই? আফসোস, মুসলমান ওই সকল ইসলামী ভাই ইসলামী বোন যারা আর সমাজের মধ্যে আমরা বেহায়া পনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, এটাকে গুনাই মনে করছি না। আজ আমরা গুনাহ করো তওবা করার কোনো মন মানসিকতা আমার মধ্যে নাই, আমার আপনার মধ্যে নাই। অথচ তিনি একজন আম্বিয়া, উনি একজন আম্বিয়া হয়ে নিজের ভুলের জন্য আল্লাহ তাআলার দরবারে 300 বছর কান্না করেছেন। আমাদের কেমন হওয়া উচিত প্রিয় ইসলামী ভাইরা? বর্তমান আমাদের অবস্থা কি আমি আপনি একবার চিন্তা করি দেখুন প্রিয় ইসলামী ভাইরা। আসলে আমি আমাকে আপনাকে তো মৃত্যুবরণ করতে হবে, তাই না? তো জানি না আমার আপনার ফয়সালা কি হবে। তো যদি আমি আপনি এখন থেকে এই বিষয়ে তৎপর না হই, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে যদি তওবা না করা ব্যতীত আমার আপনার মৃত্যু হয়ে যায়, মাযা আল্লাহ, জানি না আমার আপনার হাসর কাশাত হয়ে যায়। লিয়াকত ভাই, আসলে তওবার বিষয় অনেক কিন্তু কঠিন রয়েছে। যদি তওবা ব্যতীত বান্দে মৃত্যুবরণ করে না জানি তার হয়তো বা ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তো প্রিয় ইসলামী ভাইরা, শুনলেন আপনারা যে একজন আল্লাহ পাকের আম্বিয়া, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা, আল্লাহ পাকের সবচেয়ে কাছের বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত নবী এবং রসুলগণ, তো যাকে আদি পিতা বলা হয়, যাকে আবুল বাশার
বলা হয়, জি,
তো ওনার মতন একজন ব্যক্তিত্ব, ওনার মতন একজন মাখলুক শুধুমাত্র একটি ভুলের কারণে, গুনাও নয় শুধুমাত্র একটি ভুলের কারণে আল্লাহ পাকের দরবারে কতটা লজ্জিত হয়েছেন, আল্লাহ পাকের কাছে কতটা লজ্জিত,
300 বছর কান্না করেছেন,
কান্না করেছেন, এমনও আছে আসমানের দিকে পর্যন্ত তাকাননি,
তাকাননি। তো 300 বছর যদি কান্না করে তাহলে আমি আপনি কতটুকু কান্না করছি,
হালত কেমন? তো আমাদের পুরো জিসেম, আমাদের পুরো শরীর এটা গুনাহে পরিপূর্ণ, এটা আমি আপনি জানি। তো আমাদের এত গুনাহ হওয়া সত্ত্বেও নাই কোনো অনুশোচনা, নাই কোনো অনুতাপ, নাই কোনো লজ্জা, নাই কোনো হায়া। তো আমরা বেহায়ের মতো নিজেদের জীবন যাপন করছি, বেহায়ের মতো আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, বেহায়ের মতো আমরা প্রকাশ্যে গুনাহ করে আরও বেড়াচ্ছি। তো আমাদের উচিত এ থেকে শিক্ষা গ্রহণ করা, আমাদের তওবা করা, তওবা করা, তওবা করা। কিতাবের মধ্যে এসেছে যারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা তারা অত্যধিক তওবাকারী হয়ে থাকে,
সুবহানাল্লাহ, বিশ্বাস।
তো আমরা যদি আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হতে চাই তাহলে অধিক পরিমাণে অধিক পরিমাণে অধিক পরিমাণে তওবা করা উচিত। দেখুন
কোরআন পাকে তো লিয়াকত ভাই এটাও বলেছে না যে আল্লাহ তাআলা তওবাকারীদের জন্য পুরস্কার রেখেছেন,
জি, বিশ্বাস। শুধু তাই নয়, দেখুন যিনি নবীদেরও নবী, যিনি রসুলদেরও রসুল,
আল্লাহ,
যিনি আমার আদম আলাইহিসসালামেরও আকা,
আল্লাহ, আল্লাহ,
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত নেকি ছিল, তা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক শতবার তওবা করতেন, দৈনিক শতবার ইস্তেগফার করতেন। আমার আপনার হালত কি? যেটা আমাদের শাহরুক ভাই বলেছেন, তওবার বিষয়ে আমরা অনেক সময় কিছু হয়ে গেলেও তওবা কিভাবে করতে হয় সেটাও আমরা অনেক সময় জানি না,
জানি না।
আলহামদুলিল্লাহ আমার আলা হযরত ফাজলি বেরেলবি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি আমাদেরকে শিখিয়েছেন যে তওবা কিভাবে করতে হয়, তওবার শর্ত কয়টি, তওবার ক্ষেত্রে কি কি বিষয়কে নজর রাখতে হয়। তো আল্লাহ করিম আমাদের সবাইকে সচ্চা তওবা করার তৌফিক দান করুন,
আমিন।
তো ইনশাআল্লাহুল করিম ওনার তওবা আর কিভাবে কবুল হয়েছে সেটাও ইনশাআল্লাহুল করিম আমরা শুনবো পর্যায়ক্রমে। দর্শকদের কিছু কল আছে, কলগুলো আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করব, জি।
আমার নাম কাউসার, আমার বাসা সিলেট মৌলভী বাজার। মাদানচিনের অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, আমার জন্য দোয়া করবেন।
আচ্ছা ইনশাআল্লাহ করিম, নেক্সট কল।
আমার নাম নূর মোহাম্মদ, আমি ঢাকা থেকে বলছিলাম,
জি।
মাদানী চ্যানেলের অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, আমি দেখি আমার খুব ভালো লাগে। এই ধরনের অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানী চ্যানেলের সবাইকে জানাই ধন্যবাদ।
মাশাআল্লাহ। জি নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ হেলালুদ্দিন, আমি মাদার চ্যানেল অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা আমি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর বয়ান হচ্ছে, আমার জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন, অনেকে মাশাআল্লাহ লিখছেন, অনেকে প্রোগ্রাম দেখছেন, অনেকে আজকের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমি আবারও জানিয়ে দেই যে আজকের প্রশ্ন হচ্ছে হযরত আদম আলা নবীন ওয়াইলি সালাতু সালামের প্রসিদ্ধ দুইজন পুত্রের নাম কি। আপনারা উত্তর দিতে থাকুন ইনশাআল্লাহুল করিম, আমরা অনুষ্ঠানের শেষে সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। আসুন আমরা আমাদের নাতখা ভাইয়ের কাছ থেকে আরো একটি কালাম শামিল করি।
ভুলো ফি বুঝে শাহে বহরো বর মদিনে মে, ভুলো ফি বুঝে শাহে বহরো বর মদিনে মে, মে ফি
সাদত দে তেরে কদমোঁ
شبی روشا بر فاطمہ حیدر مدینے میں پائے شبی روشا بر فاطمہ حیدر مدینے مدینہ اس لیے آتا رے جانو دل سے ہے پیارا آقا مدینہ اس لیے آتا رے جانو دل سے ہے پیارا مدینے میں بلا لو پھر مجھے اے شاہ بحرو بر مدینے میں
کبھی روزے سے ممبر تک کبھی ممبر سے
سے ممبر تک کبھی ممبر سے روزے تک کبھی روزہ سے ممبر تک کبھی ممبر سے روزہ تک ادھر جاؤ ادھر جاؤ آقا ادھر جاؤ اسی حالت میں مر جاؤ ادھر جاؤ ادھر جاؤ اسی حالت میں مر جاؤ
اللہ کریم آمدر شبائی کے مدینہ المنورہ بہ ادب بہ ذوق بہ شوق حاضری نصیب کرک درشک دیکھیں انوشٹھان کون ایک نبیر آلوچنا آج کے ہمیں آلوچنا کرچی حضرت آدم علیہ نبین علیہ الصلاۃ والسلام توبہ بشک سمپرکے شنے کی کارنے انی توبہ کرچے کون بھولر کارنے انی توبہ کرچے توبہ قبول ہوئے کیبھابے سیٹا انشاء اللہ ہم شنب
جی لیاقت بھائی توبار گھٹناٹی خوبی چمکپرد اور কিছু অনেকগুলো শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে এবং এই ঘটনাটি শুধুমাত্র একটি কিতাব না অনেকগুলো কিতাবের তাফসীরের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তাফসীর ইবনে কাসির ইমাম আহমদ বিন
হাম্বাল
এরপর খাজাইনুল ইরফান বাইহাকি মুস্তাদরাতুল হাকিম তাবারানী শরীফ বিভিন্ন কিতাবের তাফসীরের কিতাবের মধ্যে ঘটনাটি এসেছে এটি হযরত উমর ফারুক এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইনাদের থেকে উদ্ধৃত করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে হযরত আদম আলাইহি সালাম যখন দুশ্চিন্তা মানে ইনি কান্না করে যাচ্ছে ইনার দুশ্চিন্তা দুর্দশা বাড়ছে দিন দিন তো যখন এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছল তখন ইনার একটি স্মরণে আসলো যে যখন হযরত আদম আলাইহি সালামকে সৃষ্টি করা হয়েছিল তখন আল্লাহ তাআলা আরশে আযীমে ইনি একটি কালেমা শরীফ লিখা দেখেছিল যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু
তাআলা আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ তো ইনি এটি স্মরণ আসলো যে এটা কত বড় মর্যাদা যে আল্লাহ পাকের জাতে নামের পাশে কত বড় একটা মর্যাদাময় নাম তো ইনহার উসিলে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব ইনি মনে মনে এটা কী করলেন স্থির করলেন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসলো যে এভাবে যে দোয়াটা ছিল এভাবে যে আমি আপনার নিকট প্রার্থনা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সিলাই আমাকে ক্ষমা করো আল্লাহ তাআলা এই দোয়াটাই ইনাকে শিখিয়ে দিয়েছেন
জি
সুবহানাল্লাহ এবং ইবনে মানজার এর বর্ণনায় রয়েছে দোয়াটি এভাবে বর্ণিত রয়েছে যে অনুবাদ যার অনুবাদ অনেকটা এরকম অর্থ হে আল্লাহ আপনার নিকট আপনার বিশেষ প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা আপনার নিকট রয়েছে, এর উসিলায় আমি ক্ষমা প্রার্থনা করছি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আদম, তুমি ওই মহান ব্যক্তিকে কীভাবে চিনলে? আদম আলাইহিসসালাম সব ঘটনা বর্ণনা করল। বর্ণনা করার পর তখন আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করলেন যে হে আদম, ওই মাহবুব বান্দা হচ্ছে সর্বশেষ নবী এবং তোমার সন্তান। সুবহানাল্লাহ, যদি তিনি না হতেন তাহলে তোমাকেও সৃষ্টি করতেন।
আল্লাহু আকবার, আল্লাহু
সুবহানাল্লাহ।
তাহলে এখান থেকে জানা গেল শাহরুখ ভাই, দুনিয়া সৃষ্টির রহস্য,
আল্লাহ
হ্যাঁ সৃষ্টি জগতের রহস্য
বেশক,
যে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
করা হয়েছে
উসিলেই তো সৃষ্টি হয়েছে। যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাতের নূরকে সৃষ্টি না করো তো তাহলে
কিছুই
দুনিয়া না কোনো কিছুর অস্তিত্বই থাকতো না, তাই না? আমরা তো অনেক পরে, আল্লাহ তাআলা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ধারাই তো, ইনি আরশে আজিম বলুন, এরপর পুরো আসমান
জমিন, আল্লাহ বলেছে না ও যো না থে তো কুছ না
কুছ না তা
ও যো না হো তো কুছ না হো জান হে ও জাহান কি জান হে তো জাহান।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জি হ্যাঁ লিয়াকত ভাই, আর এই তওবার দিনটিও ছিল সুবহানাল্লাহ মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরা এবং জুমার দিন, খুবই একটি বরকতময় দিনে, যে আমরা আশুরার এই দিনটি খুবই ইবাদত বান্দেগির সাথে এই জন্য কি করি আমরা উদযাপন করে থাকি। তো এই দিনেই কিন্তু হযরত আদম আলাইহিসসালামের তওবা আল্লাহ তাআলার দরবারে যখন আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলা নিয়ে পেশ করো, বাস আল্লাহ তাআলার এই এটা কি বলে আল্লাহ তাআলার আপনার দয়ার সাগরের মধ্যে ঢেউ চলে আসলো, বাস আল্লাহ তাআলা তওবা কবুল করে নিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলার মাহবুব রসুল চেয়েছে, বাস সেখানে কি কোনো কিছু, আমার নবী রসুল আল্লাহ তাআলার দরবারে যা চাওয়া হয় সেটাই দিয়ে দেয়।
এখানে কিন্তু হিকমত আর হিকমত, উনিও কিন্তু একজন আম্বিয়া,
আম্বিয়া
হ্যাঁ, ওনার হাত তোলার দেরি কবুল হতে দেরি নাই,
দেরি নাই,
যে এর পরে এখানে ওসিলা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে,
শিক্ষা দিচ্ছে মাধ্যমে বেশক। আমি এর বলছিলাম যে এখানে আমাদের শিক্ষণীয় অনেকগুলো বিষয় রয়েছে, আমরা যারা মাযাল্লাহ অনেকগুলো ওসিলা তালাশ করা বা বিভিন্ন প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাকাই, তো দেখুন এগুলো তাফসীরের কিতাবের মধ্যে যারা যারা বড় বড় তাফসীর কারক ইনারা বিশ্লেষণ করে দিয়েছেন এবং ঘটনা এভাবে বর্ণিত রয়েছে, এগুলো তো এমনি এমনি আসেনি, তাই না? তো ওসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা এটা কবুলিয়তের একটা নিদর্শন, উত্তম মাধ্যম, সুবহানাল্লাহ। এবং সেখানে যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাম নিয়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করা হয়, কিতাবের মধ্যে সেই দোয়া তো আল্লাহ তাআলা ফেরতেই দেন না, কবুল হয়ে যায়।
এটাও তো বলা হয়েছে যে দোয়ার আগে ও পরে দরুদ পড়া হয় না, সেটা তো আসমানে গিয়ে ঝুলে থাকে,
আল্লাহ আল্লাহ
আসমানে গিয়ে ঝুলে থাকে, সেটা আল্লাহ তাআলার দরবারেই পৌঁছে না,
পৌঁছে না। তো আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত প্রিয় ইসলামী ভাইরা, যখনই আমরা দোয়া করব আল্লাহ তাআলার দরবারে কিছু চাইব, তখন আল্লাহ তাআলা আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রয়েছেন উসিলা, পাশাপাশি অন্যান্য যারা নেক বান্দাগণ রয়েছেন ইনাদেরও আমরা উসিলা করে, আমরা যাই না বিভিন্ন আউলি ইকরামগণ রয়েছেন ইনাদের উসিলা নিয়ে আমরা কী করতে পারি, দোয়া করতে পারি, কেননা ইনাদের উসিলা করে আল্লাহ তাআলার নিকট চাইলে না সেটাও কিন্তু কবুল হয়, সুবহানাল্লাহ। তো এরপর কী করলেন হযরত আদম আলাইহিসসালাম, এই খুশিতে ইনি দু রাকাত নামাজ আদায় করলেন ওই দিন, সুবহানাল্লাহ। অতপর ওই কালিমার দ্বারা দোয়া করলেন এবং তিনি জান্নাতে, যখন আল্লাহ তাআলা ইনাকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন, ইনার শরীর মুবারক কালো হয়ে গিয়েছিল, তো এরপর আস্তে আস্তে ইনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তওবা কবুল হওয়ার পর ইনার কাছে আদেশ আসলো যে 14-15 চন্দ্র মাসের চাঁদ দেখে আমরা রোজা রাখি, সমস্ত কিছু করি আমরা মুসলমানের জন্য, চন্দ্র তারিখ এটা অবশ্যই মানতে হবে এবং এটার উপরেই একজন মুসলমানের জীবন কী করতে হবে পরিচালনা করতে হবে এই চন্দ্র তারিখের উপর নির্ভর করে। তো এই 13, 14 এবং 15 তারিখ রোজা রাখার নির্দেশ দিয়ে দিল, বাস ইনি রোজা রাখা শুরু করলেন। ওই হযরত আদম আলাইহিসসালামের আস্তে আস্তে এক তৃতীয়াংশ শরীর কী হয়ে গেল, শুভ্র হয়ে গেল। এরপর আস্তে আস্তে যখন 3টি রোজা রাখলো ইনার পুরো শরীরে একেবারে সূর্যের ন্যায় উজ্জ্বল এবং শুভ্র হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং এই দেখুন এখানে রোজা রাখার যে আমরা একটা বিষয়, এই রোজা কিন্তু হযরত আদম আলাইহিসসালাম
থেকে বীজ যাকে বলা
হয়, আই এম এ বীজের রোজা,
জি জি,
হযরত আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে এসেছিলেন তখনও কিন্তু রোজা ছিল, হযরত নূহ আলাইহিস সালাম এসেছিলেন, ওনার উপরে তিন আইএমএ বিজে রোজা ফরজ ছিল, যে রোজা আলহামদুলিল্লাহ আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত একটি বরকতময় একটি আমল আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন,
উৎসাহ দিয়েছেন।
আল্লাহ আল্লাহ
আইএমএ বিজে রোজা রাখা,
রোজা রাখা অনেক ফজিলত রয়েছে, এটা তো আলাদা আলোচনা। তা আমাদেরও পিস সাহেব ভাইরা, আমরা যারা এই রোজা অভ্যাস করতে চাই, আমাদের এই আয়ামে বীজের রোজা রাখা উচিত, এগুলোর মধ্যে অনেক ফজিলত এবং বরকত রয়েছে। তো পিস সাহেব ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম এই তওবার মাধ্যমে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিলেন, আর পরিচয় করার স্থানটিও ছিল লিয়াকত ভাই ওই আরাফার ময়দান,
আরাফার ময়দান
সুবহানাল্লাহ, যাকে যেই স্থানটিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কি করে রেখেছেন, এরকম বুলন্দ করে রেখেছেন যে হাজীগণ এখানে এসে মিলিত হবেন, পরিচিত হবেন, এটা হচ্ছে পরিচিত হওয়ার স্থান, সুবহানাল্লাহ। তো দেখুন, তওবার পর হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে নামিয়ে দিয়েছিল ওই ভুলের কারণে, ইনার আরবি যেটা ভাষা, একজন মুসলমানের যেটা ভাষা জান্নাতও যে ভাষা বা আরবি ভাষা, সেটা কিন্তু ভুলে গিয়েছিলেন, আল্লাহ তাআলা ওনার জেহেন থেকে এটা নিয়ে গিয়েছিল। ইনি অন্য একটি সুনানি কিতাবের মধ্যে এসেছে সুরিয়ানি ভাষায় কথা বলতেন, তো আল্লাহ তাআলা তওবার পর আবার সেই আরবি ভাষায় নাকে নিয়ামত হিসেবে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। দেখুন বিসমিল্লাহ, তওবার কত পুরস্কার,
বেশক
বেশক। একজন আম্বিয়া আলাইহিস সালাম, ইনি ভুলের কারণে তওবা করেছেন, আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, সাথে সাথে নিয়ামত দিয়ে দিচ্ছেন,
পুরস্কার আর
পুরস্কার আর পুরস্কার।
আল্লাহ পাক আমাদের সবাইকে সাচ্চা অন্তর তওবা করার তৌফিক দান করুন। আসলে আমরা কিন্তু বড়ই গুনাহগার, আর তওবার দরজা কিন্তু আমাদের রু বের হওয়ার আগ পর্যন্ত খোলা
খোলা রয়েছে।
আমাদের জিন্দুন কিন্তু খোলা এখনো আছে
লিয়াকত ভাই। এখানে ওই হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে এই তওবার জন্য একটু যখন ইনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বললেন যে অনেক দেরিতে এনার তওবা কবুল হয়েছে, বললেন যে আমরা তো দুর্বল বান্দা, এই আমার উম্মত তো কী রয়েছে, ইনি ডিরেক্টলি এভাবে বলছেন যে ইবলিস তো ধোকা দিবে, আমাকে যেভাবে ধোকা দিয়েছে ভুলিয়ে ফেলেছিল, আমার যারা যারা আমার পরিবার থেকে পরিবার হবে, যারা আমার সন্তান সন্তানি হবে, তাদেরকেও তো ধোকা দিবে, তারা তো আমার চেয়েও দুর্বল থাকবে, তো তাদের ক্ষেত্রে কেমন হবে। তখন আল্লাহ তাআলা বললেন যে আপনার জন্য একটা বিধান আর আপনার সন্তানদের জন্য একটা বিধান, অর্থাৎ সে যে মানুষ এক আমি প্রত্যেক মানুষ যখন জন্মগ্রহণ করবে তার সাথে একজন ফিরিস্তা নিযুক্ত করে দিব, যে ফিরিস্তা তাকে শয়তান থেকে সুরক্ষা রাখবে এবং প্রত্যেকের জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার তওবার দরজা উন্মুক্ত থাকবে।
কত বড় পুরস্কার
তখন থেকে দিয়ে দিয়েছেন,
কত বড় নিয়ামত আমাদের জন্য। তো
হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা এই নিয়ামতটি কিন্তু পেয়েছি,
আলহামদুলিল্লাহ। আমাদের উচিত যে তওবার ব্যাপারে নিজেকে অটল রাখা, যখনই গুনাহ হয় ছোট হোক বড় হোক তওবা করে ফেলা, ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া ওনার লিখিত একটি পুস্তিকা 72 নেক আমল, এখানের মধ্যেও তওবার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার যারা মুরিদ আছেন তাদের জন্য সাজরা শরীফেও ইস্তিগফারের ওয়াজিফা দেয়া আছে, বা আমি যদি ভুল না করি তাহলে যারাই কোনো না কোনো হক পীরের মুরিদ আছেন তাদেরও ওয়াজিফার মধ্যে আছে ইস্তিগফার করা, আর ইস্তিগফার করা এটা দৈনন্দিন আমলের মধ্যে থাকা চাই। আল্লাহ করিম আমাদের সবাইকে ইস্তিগফার করার তওবা করার তৌফিক দান করুক। দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারেই শেষ, তো নেক্সট এপিসোডে আমরা আরও আলোচনা করব। নেক্সট এপিসোডেও আমাদের হযরত আদম আলাইহিস সালাম এবং ওনাদের পুত্রদেরকে নিয়ে যে বিশেষ করে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আপনাদেরকে মদিনী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া।